ইফিস শহরে হযরত পৌল। আপল্ল যখন করিন্তে ছিলেন, সেই সময় পৌল এশিয়া প্রদেশের মধ্য দিয়া ইফিসে আসিলেন। সেখানে তিনি কয়েকজন উম্মতের দেখা পাইয়া তাহাদের জিজ্ঞাসা করিলেন, আপনারা যখন খোদাবন্ধ ঈসার উপর ইমান আনিয়াছিলেন, তখন কি পাক রুহকে পাইয়াছিলেন? তাহারা তাহাকে বলিল, পাক রুহ যে আছেন সেই কথা আমরা শুনি নাই। তখন পৌল বলিলেন, তবে আপনারা কোন বাপতিস্ম পাইয়াছিলেন? তাহারা বলিল, ইয়াহিয়ার বাপতিস্ম। পৌল বলিলেন, পাপ হইতে মন ফিরাইয়া যে বাপতিস্ম গ্রহণ, উহেই ছিল ইয়াহিয়ার বাপতিস্ম। ইয়াহিয়া লোকদের বলিয়াছিলেন, তাহার পরে যিনি আসিতেছেন তাহার উপর অর্থাৎ ঈসার উপর ইমান আনিতে হইবে। এই কথা শুনিয়া সেই উম্মতেরা খোদাবন্ত ঈসার নামে বাপতিস্ম গ্রহণ করিল। তখন পৌল তাহাদের উপর হাত রাখিলে পর তাহাদের উপর পাক রুহ আসিলেন, আর তাহারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলিতে ও নবী হিসাবে খোদার কালাম বলিতে লাগিল। সেই উম্মতেরা সংখ্যায় প্রায় ১২ জন ছিল। ইহার পরে পৌল মজলিসখানায় গেলেন এবং তিন মাস পর্যন্ত খুব সাহসের সহিত কথা বলিলেন। খোদার রাজ্য সম্বন্ধে তিনি যুক্তিতর্কের মধ্য দিয়া লোকেরা যাহাতে ইমান আনে তাহার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু তাহাদের মধ্যে কয়েকজনের মন কঠিন হইয়া গিয়াছিল বলিয়া তাহারা ইমান আনিতে চাহিল না এবং সকলের সামনে ঈসার পথের বিষয়ে অনেক নিন্দা করিতে লাগিল। তখন পৌল তাহাদের ছাড়িয়া চলিয়া গেলেন। তিনি উম্মতদের সঙ্গে লইয়া তুরান্ন নামে একজন শিক্ষকের বক্তৃতা ঘরে গিয়া প্রত্যেক দিন যুক্তিতর্কের সহিত আলোচনা করিতে লাগিলেন। দুই বৎসর এইভাবেই চলিল। তাহাতে যে ইহুদি ও গ্রীকেরা এশিয়া প্রদেশে থাকিত তাহারা সকলে প্রভুর কালাম শুনিতে পাইল। খোদা পৌলের মধ্য দিয়া খুব আশ্চর্য আশ্চর্য কাজ করিতে লাগিলেন। তাহার ব্যবহার করা গামসা ও গায়ের কাপড় রুগীদের নিকটে লইয়া গেলে পর তাহাদের অসুখ ভালো হইয়া যাইত এবং ভূতেরাও ছাড়িয়া যাইত। কয়েকজন ইহুদি ভূত ছাড়াইয়া বেড়াইত। খোদাবন্ধ ঈসার নাম ব্যবহার করিয়া তাহারা ভূতে পাওয়া লোকদের সুস্থ করিবার চেষ্টা করিতে লাগিল। তাহারা বলিত, পৌল যাহার বিষয়ে প্রচার করেন সেই ঈসার নামে আমি তোমাদের বাহির হইয়া যাইবার হুকুম দিতেছি। তাহাদের মধ্যে স্কিবা নামে একজন ইহুদি প্রধান ইমামের সাতজন ছেলে ঐরকম করিত। একবার যখন তাহারা ঐরকম করিতেছিল তখন ভূত তাহাদের বলিল, আমি ঈসাকেও চিনি পৌলকেও চিনি, কিন্তু তোমরা কাহারা? যে লোকটাকে ভূতে পাইয়াছিল সে তখন সেই সাতজনের উপর লাফায়ে পড়িল আর তাহাদের সকলকে এমনভাবে আঘাত করিল যে তাহারা ক্ষত বিক্ষত হইয়া উলঙ্গ অবস্থায় সেই বাড়ি হইতে পলাইয়া গেল। এই খবর যখন ইফিসে বাসকারী ইহুদি ও গ্রীকেরা জানিতে পারিল তখন তারা সকলে খুব ভয় পাইল আর খোদাবন্ধ ঈসার নামের খুব গৌরব হইল। যারা খোদাবন্ধ ঈসার উপর ইমান আনিয়াছিল এমন অনেক লোক তখন আসিয়া খোলাখুলিভাবেই তাহাদের খারাপ কাজের বিষয়ে স্বীকার করিল। যাহারা জাদুর খেলা দেখাইত তাহাদের মধ্যে অনেকে তাহাদের বই পুঁথি একসঙ্গে জড়ো করিয়া সকলের সামনেই সেগুলি পুড়াইয়া দিল। বইগুলির দাম হিসাব করিলে দেখা গেল ৫০,০০০ দিনার। প্রভুর কালাম এইভাবে ছড়াইয়া পড়িল এবং তাহার শক্তি লোকদের মনে আরও বেশি করিয়া কাজ করিতে লাগিল। এই সমস্ত ঘটিবার পর পৌল ঠিক করিলেন তিনি মাকিদোনিয়া ও আখায়া হইয়া জেরুজালেমে যাইবেন। তিনি বলিলেন, জেরুজালেমে যাইবার পরে আমাকে রোম শহরেও যাইতে হইবে। পরে তিনি তিমোথিও ও ইরাস্ত নামে তাহার দুইজন সাহায্যকারীকে মাকিদোনিয়াতে পাঠাইয়া দিলেন আর এই দিকে তিনি আরও কিছু দিন এশিয়া প্রদেশে রহিলেন। ইপিসে গোলমাল। সেই সময়ে ঈসার পথের বিষয় লইয়া খুব গোলমাল শুরু হইল। দিমিত্রিও নামে একজন স্বর্ণকার দেবী আর্তেমিসের মন্দিরের মতো ছোট ছোট রূপার মন্দির তৈরি করিত। ইহাতে মিস্ত্রিদের খুব লাভ হইত। দিমিত্রিও সেই মিস্ত্রিদের ও তাহাদের মতো অন্যান্য কারিগরদের এক জায়গায় ডাকিয়া বলিল, ভাইয়েরা, তোমরা তো জানো যে এই ব্যবসা দিয়া আমাদের আয় খুব ভালোই হয়, কিন্তু তোমরা দেখিতে ও শুনিতে পাইতেছ যে পৌল নামে ওই লোকটা আমাদের এই ইফিসে এবং বলিতে গেলে প্রায় সমস্ত এশিয়া প্রদেশের অনেক লোকের ইমান জন্মাইয়া তাহাদের ভুল পথে লইয়া গিয়াছে। সে বলে যে হাতে তৈরি দেবদেবীরা কিছুই নয়, ইহাতে কেবল যে আমাদের ব্যবসার সুনাম নষ্ট হইবে তাহা নহে, কিন্তু মহান দেবী আর্তেমিসের মন্দিরও মিথ্যা হইয়া যাইবে, আর এশিয়া প্রদেশের সমস্ত লোক এমনকি দুনিয়ার সকলে যে দেবীর উপাসনা করে তিনি নিজ মহান থাকিবেন না। এই কথা শুনিয়া সেই লোকেরা রাগিয়া আগুন হইয়া গেল এবং চিৎকার করিয়া বলিতে লাগিল, ইফিসীয়দের আর্তেমিস দেবী মহান, আর দেখিতে না দেখিতে সমস্ত শহরটা হট্টগোলে পূর্ণ হইয়া গেল। গায় ও আরিস্টার্ক নামে মাকিদোনিয়ার যে দুইজন লোক তখন পৌলের সঙ্গে যাইতেছিলেন, লোকেরা তাহাদের ধরিল এবং সকলে একসঙ্গে সভা বসিবার মাঠে ছুটিয়া গেল। পৌল ভিড়ের সামনে যাইতে চাহিলেন, কিন্তু উম্মতেরা তাহাকে যাইতে দিল না। সেই প্রদেশের কয়েকজন রাজকর্মচারী পৌলের বন্ধু ছিলেন, তাহারও পৌলকে খবর পাঠাইয়া বিশেষভাবে অনুরোধ করিলেন যেন তিনি নিজে সেই সভার মাঠে না যান। ইতিমধ্যে সভাতে গোলমাল হইতেই থাকিল। কিছু লোক এক কথা বলিয়া চিৎকার করিতেছিল, আবার কিছু লোক অন্য কথা বলিয়া চিৎকার করিতেছিল। বেশিরভাগ লোক জানিতই না কেন তাহারা সেই সভাতে উপস্থিত হইয়াছে। ইহুদিরা আলেকজান্ডারকে সামনে ঠেলিয়া দিলে পর কয়েকজন লোক তাহাকে বলিয়া দিল, কি বলিতে হইবে? তখন আলেকজান্ডার লোকদের সামনে নিজের পক্ষে কথা বলিবার জন্য হাতের ইশারায় লোকদের চুপ করাইতে চেষ্টা করিল, কিন্তু লোকেরা যখন জানিতে পারিল যে আলেকজান্ডার ইহুদি, তখন সকলে একসঙ্গে প্রায় দুই ঘণ্টা ধরিয়া এই কথা বলিয়া চিৎকার করিল, ইফিসীয়দের আর্তেমিস দেবী মহান। শেষে শহরের একজন বিশেষ সরকারি কর্মচারী লোকদের চুপ করাইয়া বলিলেন, ইফিসীয় লোকেরা, এই কথা সকলে জানে যে মহান আর্তেমিস দেবীর মন্দির এবং আসমান হইতে তাহার যে মূর্তি পড়িয়াছে তাহার রক্ষাকারী হইল ইফিস শহর। এই সত্য কথা যখন অস্বীকার করা যায় না, তখন বোকার মতো কাজ না করিয়া তোমাদের চুপ করিয়া থাকাই উচিত। যদিও এই লোকেরা আমাদের মন্দিরগুলি হইতে চুরিও করে নাই এবং আমাদের দেবীর নিন্দাও করে নাই, তবুও এই লোকদের তোমরা এখানে আনিয়াছ। যদি দিমিত্রিয় ও তাহার সঙ্গী মিস্ত্রিরা কাহারও বিরুদ্ধে কোনো কথা বলিতে চায়, তবে আদালত তো খোলে আছে আর শাসনকর্তারাও সেখানে আছেন, তাহারা সেখানে মকদ্দমা করিতে পারে। কিন্তু তোমরা যদি আরো বেশি কিছু বলিতে চাও, তবে সাধারণ সভার মধ্যে তাহার মীমাংসা করিতে হইবে। আজকের ঘটনায় দাঙ্গা হাঙ্গামা বাঁধাইবার জন্য আমাদেরই উপর দোষ পড়িবার ভয় আছে। যদি তাহাই হয়, তবে আমরা এই গোলমালের কোন কারণ দেখাইতে পারিব না, কারণ এই গোলমালের কোন কারণই নাই। ইহা বলিয়া তিনি সভা ভাঙ্গিয়া দিলেন। মাকেদোনিয়া ও আখায়া প্রদেশে গোলমাল থামিলে পর পৌল উম্মদদের ডাকিয়া পাঠাইলেন। তাহাদের উৎসাহ দিবার পরে তাহাদের নিকট হইতে বিদায় লইয়া তিনি মাকেদোনিয়ার দিকে যাত্রা করিলেন। মাকেদোনিয়ার মধ্য দিয়া যাইবার সময়ে তিনি অনেক কথা বলিয়া লোকদের উৎসাহ দিলেন। পরে তিনি আখায়া প্রদেশে গিয়া সেখানে তিন মাস রহিলেন। তাহার পরে তিনি জাহাজে করিয়া সিরিয়া প্রদেশে রওনা হইবার আগে জানিতে পারিলেন ইহুদিরা তাহার বিরুদ্ধে ষড়যন্ত্র করিতেছে। তখন তিনি আবার মাকেদোনিয়ার মধ্য দিয়া ফিরিয়া যাওয়া ঠিক করিলেন। বিরিয়া হইতে পুরহের ছেলে সুপাত্র, থিসলোনিকি হইতে আরিস্টার্খ ও শিকুন্দ, দবি হইতে গায় এবং এশিয়া হইতে তুখিক ও ত্রফিম, আর তিমোথিও পৌলের সঙ্গে গেলেন। এই লোকেরা আগে গিয়া ত্রোয়া শহরে আমাদের জন্য অপেক্ষা করিলেন। ঈদুল মাছ এর পরে আমরা সমুদ্রপথে ফিলিপি হইতে যাত্রা করিলাম এবং পাঁচ দিন পরে ত্রোয়াতে তাহাদের সঙ্গে যোগ দিলাম। ত্রোয়াতে আমরা সাত দিন ছিলাম। উতুককে জীবনদান। সপ্তাহের প্রথম দিনে প্রভুর ভোজ গ্রহণ করিবার জন্য আমরা একসঙ্গে মিলিত হইলাম। তখন পৌল লোকদের নিকট প্রচার করিতে লাগিলেন। পরের দিন তাহার চলিয়া যাইবার কথা ছিল বলিয়া তিনি মধ্যরাত্রি পর্যন্ত কথা বলিতেই থাকিলেন। আমরা উপরতলার যে ঘরে মিলিত হইয়াছিলাম সেখানে অনেকগুলি বাতি ছিল। ওতুক নামে একজন যুবক সেই ঘরের জানালার উপর বসিয়াছিল। পৌল অনেকক্ষণ ধরিয়া কথা বলিতেছিলেন বলিয়া সে আস্তে আস্তে ঘুমাইয়া পড়িল। ঘুম গাঢ় হইলে পর সে তিনতলা হইতে নিচে পড়িয়া গেল এবং তাহাকে মৃত অবস্থায় তুলিয়া লওয়া হইল। তখন পৌল নিচে নামিয়া গেলেন এবং সেই যুবকের উপর ঝুঁকিয়া তাহাকে জড়াইয়া ধরিয়া বলিলেন, তোমরা ভয় করিও না, সে বাঁচিয়া আছে। ইহার পরে পৌল আবার উপরতলায় গিয়া প্রভুর ভোজ গ্রহণ করিলেন এবং সকাল পর্যন্ত কথা বলিবার পর তিনি চলিয়া গেলেন। লোকেরা সেই যুবককে জীবিত অবস্থায় বাড়ি লইয়া গেল এবং খুব সান্ত্বনা পাইল। ইফিস হইতে হজরত পৌলের বিদায়। আমরা আগে গিয়া জাহাজে উঠিয়া আস বন্দরের দিকে যাত্রা করিলাম। সেই জায়গা হইতে পৌলকে তুলিয়া লইবার কথা ছিল। তাহাকে তুলিয়া লইবার কথা তিনি আমাদের বলিয়াছিলেন, কারণ তিনি হাঁটা পথে সেখানে যাইতে চাহিয়াছিলেন। আসে আমাদের সঙ্গে তাহার দেখা হইলে পর আমরা তাহাকে জাহাজে তুলিয়া লইলাম ও মিতুলিনীতে আসিলাম। পরের দিন আমরা সেই জায়গা হইতে যাত্রা করিয়া খিয় দ্বীপের নিকটে পৌঁছিলাম। তাহার পরের দিন আমরা সাগর পার হইয়া সামো দ্বীপে গেলাম। ইহার পরের দিন আমরা মিলিত বন্দরে গিয়া পৌঁছিলাম। এশিয়া প্রদেশে পৌলকে যাহাতে দেরি করিতে না হয় সেজন্য তিনি ঠিক করিয়াছিলেন যে তিনি ইফিসে না থামিয়া তাহার নিকট দিয়া চলিয়া যাইবেন। জেরুজালেমে পৌঁছিবার জন্য তিনি তাড়াহুড়া করিতেছিলেন, যেন সম্ভব হইলে ঈদুল খেমিসিমের দিনে সেখানে উপস্থিত থাকিতে পারেন। পৌল মিলিত হইতে ইভিসে লোক পাঠাইয়া সেখানকার মণ্ডলীর প্রধান নেতাদের ডাকিয়া পাঠাইলেন। তাহারা সেখানে পৌঁছিলে পর পৌল তাদের বলিলেন, এশিয়া প্রদেশে আসিবার পরে প্রথম দিন হইতে সব সময় আপনাদের সঙ্গে আমি কিভাবে কাটাইয়াছি তাহা তো আপনারা জানেন। ইহুদিদের নানা ষড়যন্ত্রের দরুন আমাকে ভীষণ পরীক্ষার মধ্যে পড়িতে হইয়াছিল, কিন্তু আমি খুব নম্রভাবে চোখের পানির সহিত প্রভুর সেবা করিয়াছি। আপনাদের যাহাতে সাহায্য হয় এমন কোন কিছুই আমি আপনাদের নিকট না বলিয়া চুপ করিয়া থাকি নাই, বরং বাহিরে খোলাখুলিভাবে এবং আপনাদের ঘরে ঘরে শিক্ষা দিয়াছি ও প্রচার করিয়াছি। ইহুদি ও গ্রিকদের নিকট আমি বিশেষ জোর দিয়া জানাইয়াছি যে পাপ হইতে মন ফিরাইয়া খোদার দিকে তাহাদের ফিরিতে হইবে এবং আমাদের খোদাবন্ধ ঈসার উপর ইমান আনিতে হইবে। আর এখন পাক রুহের বাধ্য হইয়া আমি জেরুজালেমে যাইতেছি, সেখানে আমার উপর কি ঘটিবে তাহা আমি জানি না। আমি কেবল এই কথা জানি পাক রুহ প্রত্যেক শহরে আমাকে এই কথা জানাইয়া দিতেছে যে আমাকে জেল খাটিতে ও কষ্ট পাইতে হইবে, কিন্তু আমার নিকট আমার প্রাণের কোনো দাম নাই। আমার একমাত্র ইচ্ছা এই যেন আমি শেষ পর্যন্ত দৌড়াইতে পারি, অর্থাৎ খোদাবন্ধ ঈসা যে কাজের ভার আমাকে দিয়াছেন তাহা শেষ করিতে পারি। সেই কাজ হইল খোদার রহমতের সুখবরের বিষয়ে সাক্ষ্য দেওয়া। এখন আমি এই কথা জানি যে আপনাদের যাহাদের নিকট আমি গিয়া খোদার রাজ্যের বিষয়ে প্রচার করিয়াছি তাহাদের কেহই আমাকে আর দেখিতে পাইবেন না। সেই জন্য আজ আমি আপনাদের জোর দিয়া বলিতেছি, কাহারও রক্তের দায়ী আমি নই, কারণ খোদা কি চান তাহা আপনাদের জানাইতে আমি কখনো পিসপা হই নাই। আপনারা নিজের সম্বন্ধে সতর্ক থাকুন, আর পাক রুহ যে বিশ্বাসী দলের ভার পরিচালক হিসাবে আপনাদের উপর দিয়াছেন তাহাদের সম্বন্ধেও সতর্ক থাকুন। রাখাল যেমন তাহার ভেড়ার পালের দেখাশোনা করে, ঠিক তেমনি আপনারও পালক হিসাবে খোদার মণ্ডলীর দেখাশোনা করুন। খোদা সেই মণ্ডলীকে নিজের রক্ত দ্বারা কিনিয়াছে। আমি এই হুকুম দিতেছি কারণ আমি জানি যে আমি চলিয়া যাইবার পরে লোকেরা হিংস্র নেকড়ে বাঘের মতো করিয়া আপনাদের মধ্যে আসিবেন এবং ভেড়ার পালের ক্ষতি করিবে। এমনকি আপনাদের নিজেদের মধ্য হইতে লোকেরা উঠিয়া খোদার সত্যকে মিথ্যা বানাইবার চেষ্টা করিবে, যেন বিশ্বাসীদের নিজেদের দলে টানিতে পারে। এই জন্য আপনারা সাবধান থাকুন। মনে রাখিবেন, 3 বৎসর ধরিয়া রাত্রি দিন চোখের পানির সহিত আমি আপনাদের সাবধান করিয়াছিলাম, কখনো চুপ করিয়া থাকি নাই। খোদা ও তাহার কালামের হাতে এখন আমি আপনাদের তুলিয়া দিতেছি। খোদার কালাম তাহার রহমতের বিষয়ে বলে, আর আপনাদের গড়িয়া তুলিবার ক্ষমতা সেই কালামের আছে। ইহা ছাড়া খোদা তাহার নিজের লোকদের সকলকে যাহা দিবার প্রতিজ্ঞা করিয়াছেন সেই কালাম আপনাদের তাহাও দিতে পারিবে। কাহারও সোনা রূপা বা কাপড় চোপড়ের উপর আমি লোভ করি নাই। আপনারা নিজেরাই তো জানেন যে আমার এই 2 হাত আমার ও আমার সঙ্গীদের সমস্ত অভাব মিটাইয়াছে। আমি যাহা করিয়াছি তার সমস্ত কিছুতেই আপনাদের দেখাইয়াছি যে এইরকম কঠিন পরিশ্রম দ্বারা দুর্বলদের সাহায্য করা উচিত, এবং খোদাবন্ধ ঈসার এই কথা আমাদের মনে রাখা উচিত যে পাওয়ার চেয়ে দেওয়াতে আরও বেশি দোয়া রহিয়াছে। এই কথা বলিবার পর পৌল সকলের সঙ্গে হাঁটু পাতিয়া মুনাজাত করিলেন। পরে মণ্ডলীর নেতারা সকলে পৌলকে জড়াইয়া ধরিয়া চুমু দিলেন এবং কাঁদিতে লাগিলেন। পৌলের মুখ আর তাহারা দেখিতে পাইবেন না, বিশেষ করিয়া এই কথার জন্য তাহারা খুব বেশি দুঃখ পাইলেন। ইহার পরে তাহারা তাহার সঙ্গে সঙ্গে জাহাজ পর্যন্ত গেলেন। জেরুজালেমের দিকে ইফিসের মণ্ডলীর নেতাদের নিকট হইতে বিদায় লইয়া আমরা জাহাজে করিয়া সোজা কো দ্বীপে গেলাম। পরের দিন আমরা রোদ দ্বীপে আসিলাম। তারপর সেই জায়গা হইতে পাতারা শহরে গেলাম। সেখানে আমরা ফৈনিকিয়া যাইবার একটা জাহাজ পাইলাম। তখন আমরা সেই জাহাজে উঠিয়া রওনা হইলাম। পরে কুপ্র দ্বীপ দেখিতে পাইয়া তাহার দক্ষিণ দিক দিয়া ঘুরিয়া আমরা সিরিয়া প্রদেশে সোর শহরে গিয়া জাহাজ হইতে নামিলাম। সেখানে আমাদের জাহাজের মালপত্র নামাইবার কথা ছিল। সেখানকার উম্মতদের খুঁজিয়া পাইয়া আমরা তাহাদের সঙ্গে 7 দিন রহিলাম। সেই উম্মতেরা পাক রুহের মধ্য দিয়া সমস্ত কথা জানিতে পারিয়া পৌলকে অনুরোধ করিল যেন তিনি জেরুজালেমে না যান। কিন্তু সেই দিনগুলি কাটিয়া গেলে পর আমরা তাহাদের ছাড়িয়া আমাদের পথে রওনা হইলাম। সমস্ত উম্মত এবং তাহাদের স্ত্রী ও ছেলেমেয়েরা আমাদের সঙ্গে শহরের বাহিরে আসিল। পরে সাগরের পারে আমরা হাঁটু পাতিয়া মুনাজাত করিলাম। তারপর একজন অন্যজনের নিকট হইতে বিদায় লইয়া আমরা জাহাজে উঠিলাম এবং তাহারা বাড়িতে ফিরিয়া গেল। সোর হইতে যাত্রা করিয়া আমরা তলিমাইতে পৌঁছিলাম। সেখানে বিশ্বাসী ভাইদের সালাম জানাইয়া তাহাদের সঙ্গে একদিন রহিলাম। পরের দিন আমরা যাত্রা করিয়া কৈশোরিয়াতে পৌঁছিলাম এবং সুখবর প্রচারক ফিলিপের বাড়িতে রহিলাম। জেরুজালেমে যে 7 জনকে বাছিয়া লইয়া খাবার ভাগ করিয়া দিবার ভার দেওয়া হইয়াছিল ফিলিপ ছিলেন সেই 7 জনের মধ্যে একজন। তাহার 4 জন অবিবাহিতা মেয়ে ছিল। তাহারা লোকদের নিকট নবী হিসাবে খোদার কালাম বলিতেন। আমরা সেখানে বেশ কয়েকদিন থাকিবার পর ইহুদিয়া হইতে আগাব নামে একজন নবী আসিলেন। তিনি আমাদের নিকটে আসিয়া পৌলের কোমর বাঁধুনি খুলিয়া লইলেন এবং তাহা দিয়া নিজের হাত পা বাঁধিয়া বলিলেন, পাক রুহ বলিতেছেন জেরুজালেমের ইহুদিরা এই কোমর বাঁধুনির মালিককে এইভাবে বাঁধিবে এবং অইহুদিদের হাতে দিবে। এই কথা শুনিয়া সেখানকার লোকেরা এবং আমরা পৌলকে বিশেষভাবে অনুরোধ করিলাম যেন তিনি জেরুজালেমে না যান। তখন পৌল বলিলেন, তোমরা কাঁদিয়া আমার মনে দুঃখ দিতেছ কেন? খোদাবন্ধ ঈসার জন্য আমি জেরুজালেমে কেবল বন্দী হইতে নয়, মরিতেও প্রস্তুত আছি। তাহাকে থামাইতে না পারিয়া আমরা চুপ করিলাম এবং পরে বলিলাম, প্রভুর ইচ্ছা মতো হোক। ইহার পরে আমরা প্রস্তুত হয়েই জেরুজালেমে গেলাম। কৈশোরিয়ার কয়েকজন উম্মত আমাদের সঙ্গে চলিল এবং নাসুন নামে কুপ্রদীপের একজন লোকের বাড়িতে লইয়া গেল। ইহারই বাড়িতে আমাদের থাকিবার কথা ছিল। ইনি ছিলেন প্রথম উম্মতদের মধ্যে একজন। জেরুজালেমে পৌঁছিলে পর বিশ্বাসী ভাইয়েরা আনন্দিত হইয়া আমাদের গ্রহণ করিল। পরের দিন পৌল আমাদের সঙ্গে ইয়াকুবকে দেখিতে গেলেন। সেখানে মণ্ডলীর সমস্ত নেতা উপস্থিত ছিলেন। পৌল তাহাদের সালাম জানাইলেন এবং তাহার প্রচারের মধ্য দিয়া খোদা কিভাবে অইহুদীদের মধ্যে কাজ করিয়াছেন তাহা একটা একটা করিয়া বলিলেন। এই কথা শুনিয়া সেই নেতারা খোদার গৌরব করিলেন। তারপর পৌলকে বলিলেন, ভাই, তুমি তো দেখিতেছ কত হাজার হাজার ইহুদি ঈসার উপর ইমান আনিয়াছে, আর তাহারা সকলে মুসার শরীয়ত পালন করিবার জন্য খুবই আগ্রহী। তাহারা খবর পাইয়াছে অইহুদীদের মধ্যে যে সমস্ত ইহুদি থাকে তাহাদের তুমি মুসার শরীয়ত বাদ দিয়া চলিতে শিক্ষা দিয়া থাকো, অর্থাৎ তুমি তাহাদের ছেলেদের খৎনা করাইতে এবং ইহুদিদের নিয়মকানুন পালন করিতে নিষেধ করিয়া থাকো। এখন আমরা কি করি? তাহারা তো নিশ্চয়ই শুনিবে যে তুমি আসিয়াছ। আমরা এখন তোমাকে যাহা বলি তুমি তাহাই করো। আমাদের মধ্যে এমন চারিজন লোক আছে যাহারা একটা মানত করিয়াছে। এই লোকদের তুমি তোমার সঙ্গে লইয়া যাও এবং তাহাদের সঙ্গে তুমি নিজও পাক পবিত্র হও, আর তাহাদের মাথার চুল কামাইবার পয়সা দাও। তখন সকলে জানিবে যে তোমার সম্বন্ধে তাহারা যে খবর পাইয়াছে তাহা মিথ্যা এবং তুমি মুসার শরীয়ত পালন করিতেছ। কিন্তু যে অইহুদীরা বিশ্বাসী হইয়াছে তাহাদের জন্য আমরা যাহা ঠিক করিয়াছি সেই সম্বন্ধে তাহাদের নিকট এই কথা লিখিয়া জানাইয়াছি যে প্রতিমার নিকট উৎসর্গ করা খাবার তাহারা খাইবে না, রক্ত খাইবে না, গলা টিপিয়া মারা কোন পশুর মাংস খাইবে না, আর তাহারা কোন রকম ভেবিচার করিবে না। তখন পৌল সেই লোকদের লইয়া গিয়া তাহাদের সঙ্গে নিজেকেও পাক পবিত্র করিলেন। পরের দিন তিনি এবাদতখানায় গেলেন, আর তাহাদের পাক পবিত্র হইবার কাজ কখন শেষ হইবে এবং প্রত্যেকের জন্য কখন পশু কোরবানি দেওয়া হইবে তাহা জানাইয়া দিলেন। বন্দী হজরত পৌল পাক পবিত্র হইবার সেই সাত দিন প্রায় শেষ হইয়া আসিলে পর এশিয়া প্রদেশের কয়েকজন ইহুদি পৌলকে আবাদতখানায় দেখিল। তাহারা লোকদের উস্কাইয়া দিল এবং পৌলকে ধরিল। পরে তাহারা চিৎকার করিয়া বলিতে লাগিল, ইসরায়েলরা আগাইয়া আস, সারা দুনিয়ার মানুষের নিকট আমাদের জাতি এবং আমাদের শরীয়ত ও আবাদতখানার বিরুদ্ধে যে লোক শিক্ষা দিয়া বেড়ায় এই সেই লোক, তাহা ছাড়া সে আবাদতখানায় গ্রীকদের আনিয়া এই পবিত্র জায়গা নাপাক করিয়াছে। তাহারা এই কথা বলিল কারণ তাহারা আগে ইফিসীয় ত্রোফিমকে পৌলের সঙ্গে শহরের মধ্যে দেখিয়াছিল, সেই জন্য তাহারা ভাবিয়াছিল পৌল ত্রোফিমকে আবাদতখানায়ও আনিয়াছেন। তখন সারা শহর উত্তেজিত হইয়া উঠিল। লোকেরা একসঙ্গে দৌড়িয়া আসিয়া পৌলকে ধরিয়া আবাদতখানা হইতে টানিয়া বাহির করিয়া আনিল এবং সঙ্গে সঙ্গেই আবাদতখানার দরজাগুলি বন্ধ করিয়া দিল। লোকেরা পৌলকে খুন করিবার চেষ্টা করিতেছিল। এমন সময় রোমীয় সৈন্যদের প্রধান সেনাপতির নিকট খবর গেল যে সারা জেরুজালেম শহরে একটা হুলস্থুল পড়িয়া গিয়াছে। সেই প্রধান সেনাপতি তখনই কয়েকজন শত সেনাপতি ও সৈন্যদের লইয়া দৌড়িয়া ভিড়ের নিকটে গেলেন। লোকেরা প্রধান সেনাপতি ও সৈন্যদের দেখিয়া পৌলকে মারা বন্ধ করিল। তখন প্রধান সেনাপতি আসিয়া পৌলকে বন্দী করিলেন এবং দুইটা শিকল দিয়া তাকে বাঁধিবার হুকুম দিলেন। তাহার পরে তিনি জিজ্ঞাসা করিলেন, লোকটা কে আর সে কি করিয়াছে? তখন লোকদের মধ্য হইতে কয়েকজন চিৎকার করিয়া একরকম কথা বলিল, আবার কয়েকজন অন্যরকম কথা বলিল। তাহাতে প্রধান সেনাপতি গোলমালের জন্য আসল ব্যাপার জানিতে না পারিয়া পৌলকে সৈন্যদের ছাউনিতে লইয়া যাইবার হুকুম দিলেন। পৌল সিঁড়ি পর্যন্ত পৌঁছিলে পর লোকদের হাত হইতে বাঁচাইবার জন্য সৈন্যদের তাহাকে বহন করিতে হইল। লোকেরা তাহার পিছনে পিছনে চিৎকার করিয়া বলিতে লাগিল, উহাকে মারিয়া ফেল। লোকদের নিকট হজরত পৌলের কথা। সৈন্যেরা পৌলকে লইয়া ছাউনিতে ঢুকিতে যাইবে, এমন সময় পৌল প্রধান সেনাপতিকে গ্রিক ভাষায় বলিলেন, আপনাকে কি কিছু বলিতে পারি? প্রধান সেনাপতি বলিলেন, তুমি গ্রিক ভাষা জানো? মিশর দেশের যে লোকটা কিছুদিন আগে বিদ্রোহ শুরু করিয়া 4,000 খুনি বিদ্রোহীদের মরু এলাকায় লইয়া গিয়াছিল, তুমি কি সেই লোক নও? তখন পৌল উত্তর দিলেন, আমি ইহুদি, কিলিকিয়া প্রদেশের তার্স শহরের লোক। আমি যে সে শহরের লোক নই, দয়া করিয়া আমাকে লোকদের নিকট কথা বলিতে দিন। প্রধান সেনাপতির অনুমতি পাইয়া পৌল সিঁড়ির উপর দাঁড়াইলেন এবং হাত তুলিয়া লোকদের চুপ করিবার জন্য ইশারা করিলেন। লোকেরা চুপ করিলে পর পৌল ইব্রানি ভাষায় তাহাদের বলিলেন, ভাইয়েরা ও পিতারা, এখন আমি আমার নিজের পক্ষে কথা বলি, শুনুন। লোকেরা তাহাকে ইব্রানি ভাষায় কথা বলিতে শুনিয়া একবারে চুপ হইয়া গেল। তখন পৌল বলিলেন, আমি একজন ইহুদি, কিলিকিয়ার তার্স শহরে আমার জন্ম, তবে আমি এই শহরেই বড় হইয়াছি। গমলিয়ালের পায়ের নিকটে বসিয়া আমি আমাদের পূর্বপুরুষদের শরীয়ত সম্পূর্ণভাবে শিক্ষা লাভ করিয়াছি, আর খোদা সম্বন্ধে আজ আপনারা যেমন আগ্রহ দেখাইতেছেন, আমি নিজও তেমনি আগ্রহী ছিলাম। ঈশার পথে যাহারা চলিত, আমি তাহাদের উপর অত্যাচার করিয়া মারিয়া ফেলিতাম, পুরুষ ও স্ত্রীলোকদের ধরিয়া জেলে দিতাম। এই কথা যে সত্য তাহার সাক্ষী মহা ইমাম ও মহাসভার সকলে। এমনকি আমি তাহাদের নিকট হইতে দামেস্ক শহরের ধর্মনেতাদের দিবার জন্য চিঠি লইয়াছিলাম এবং ওই ধরনের লোকদের বন্দি হিসাবে জেরুজালেমে আনিয়া শাস্তি দিবার জন্য সেখানে যাইতেছিলাম। তখন বেলা প্রায় দুপুর। আমি দামেস্কের কাছাকাছি আসিলে পর হঠাৎ আমার চারিদিকে বেহেশত হইতে একটা উজ্জ্বল আলো পড়িল। আমি মাটিতে পড়িয়া গেলাম এবং শুনিলাম কেহ যেন আমাকে বলিতেছেন, শৌল শৌল, কেন তুমি আমাকে কষ্ট দিতেছ? আমি জিজ্ঞাসা করিলাম, প্রভু আপনি কে? তিনি বলিলেন, আমি নাসরতের ঈসা, যাহাকে তুমি কষ্ট দিতেছ। যাহারা আমার সঙ্গে ছিল তাহারা সেই আলো দেখিল, কিন্তু যিনি আমার সঙ্গে কথা বলিতে ছিলেন তাহার কথা তাহারা বুঝিল না। তখন আমি বলিলাম, প্রভু আমি কি করিব? প্রভু বলিলেন, ওঠো দামেস্কে যাও, তোমার জন্য যাহা ঠিক করিয়া রাখা হইয়াছে তাহা সেখানেই তোমাকে বলা হইবে। আমার সঙ্গীরা হাত ধরিয়া আমাকে দামেস্কে লইয়া চলিল, কারণ সেই উজ্জ্বল আলোতে আমি অন্ধ হইয়া গিয়াছিলাম। পরে অননীয় নামে একজন লোক আমার নিকটে আসিলেন। তিনি মুসার শরীয়ত ভক্তির সহিত পালন করিতেন আর সেখানকার সমস্ত ইহুদি তাহাকে খুব সম্মান করিত। তিনি আমার পাশে আসিয়া দাঁড়াইয়া বলিলেন, ভাই শৌল, তোমার দেখিবার শক্তি ফিরিয়া আসুক। আর তখনই আমি তাহাকে দেখিতে পাইলাম। তখন অননীয় বলিলেন, আমাদের পূর্বপুরুষদের খোদা তোমাকে বাছিয়া লইয়াছেন যেন তুমি তাহার ইচ্ছা জানিতে পারো আর সেই নির্দোষ লোককে অর্থাৎ ঈসা মসীহকে দেখিতে পাও এবং তাহার মুখের কথা শুনিতে পাও। তুমি তাহারই সাক্ষী হইবে এবং যাহা দেখিয়াছ আর শুনিয়াছ সমস্ত মানুষের নিকট তাহা বলিবে। এখন তুমি কেন দেরি করিতেছ? উঠিয়া বাপতিস্ম গ্রহণ কর এবং পাপ হইতে উদ্ধার পাইবার জন্য ঈশাকে ডাকিয়া তোমার সমস্ত পাপ ধুইয়া ফেল। পরে আমি জেরুজালেমে ফিরিয়া আসিয়া যখন এবাদতখানায় মুনাজাত করিতেছিলাম তখন একটা দর্শন পাইলাম। আমি দেখিলাম প্রভু আমার সঙ্গে কথা বলিতেছেন। তিনি আমাকে বলিলেন, তাড়াতাড়ি করো, এখনই জেরুজালেম ছাড়িয়া চলিয়া যাও, কারণ আমার বিষয়ে তোমার সাক্ষ্য লোকে গ্রহণ করিবে না। আমি বলিলাম, প্রভু, এ লোকেরা জানে যাহারা তোমার উপর ইমান আনিয়াছিল তাহাদের মারধর করিয়া জেলে দিবার জন্য আমি এক মজলিশখানা হইতে অন্য মজলিশখানায় যাইতাম। যখন তোমার সাক্ষী স্তিফানকে খুন করা হইতেছিল তখন আমি সেখানে দাঁড়াইয়া সায় দিতেছিলাম, আর যাহারা তাহাকে খুন করিতেছিল তাহাদের কাপড় চোপড় পাহারা দিতেছিলাম। তখন প্রভু আমাকে বলিলেন, তুমি যাও, আমি তোমাকে দূরে অইহুদীদের নিকটে পাঠাইব। লোকেরা এতক্ষণ পর্যন্ত পৌলের কথা শুনিতেছিল, কিন্তু যখন তিনি অইহুদীদের কথা বলিলেন তখন লোকেরা জোরে চিৎকার করিয়া বলিতে লাগিল, উহাকে দুনিয়া হইতে দূর করিয়া দাও, সে বাঁচিয়া থাকিবার উপযুক্ত নয়। লোকেরা যখন চিৎকার করিতেছিল এবং কাপড় চোপড় ছুড়িয়া আকাশে ধুলা ছড়াইতেছিল তখন প্রধান সেনাপতি পৌলকে ছাউনিতে লইয়া যাইবার হুকুম দিলেন। কেন লোকেরা পৌলের বিরুদ্ধে এইভাবে চিৎকার করিতেছে তাহা জানিবার জন্য তিনি তাহাকে চাবুক মারিয়া জেরা করিতে হুকুম দিলেন। পৌলকে যখন চাবুক মারিবার জন্য বাধা হইল তখন যে শত সেনাপতি সেখানে দাঁড়াইয়াছিলেন পৌল তাহাকে বলিলেন, যাহাকে দোষী বলিয়া এখনও ঠিক করা হয় নাই এমন একজন রোমিওকে চাবুক মারা কি আপনাদের পক্ষে আইনমতো কাজ হইতেছে? এই কথা শুনিয়া সেই সেনাপতি প্রধান সেনাপতির নিকট সেই খবর দিয়া বলিলেন, আপনি কি করিতে যাইতেছেন? এই লোকটি তো রোমিও। তখন প্রধান সেনাপতি পৌলের নিকটে গিয়া জিজ্ঞাসা করিলেন, আমাকে বলো দেখি, তুমি কি রোমিও? পৌল বলিলেন, হাঁ। প্রধান সেনাপতি বলিলেন, অনেক টাকা পয়সা দিয়া রোমিও হইবার অধিকার আমি কিনিয়া আছি। পৌল বলিলেন, কিন্তু আমি রোমিও হইয়েই জন্মিয়াছি। এই কথা শুনিয়া যাহারা তাহাকে জেরা করিতে যাইতেছিল তাহারা তখনই চলিয়া গেল। যখন প্রধান সেনাপতি বুঝিতে পারিলেন যে তিনি একজন রোমিওকে বাঁধিয়াছিলেন তখন তিনি ভয় পাইলেন। মহাসভার সামনে হযরত পৌল। ইহুদিরা কেন পৌলকে দোষ দিতেছে তাহা ঠিকভাবে জানিবার জন্য পরের দিন প্রধান সেনাপতি পৌলের বাঁধন খুলিয়া দিলেন এবং প্রধান ইমামদের ও মহাসভার লোকদের একসঙ্গে মিলিত হইবার আদেশ দিলেন। তারপর তিনি পৌলকে ডাকিয়ে আনিয়া তাহাদের সামনে দাঁড় করাইলেন। পৌল সোজা মহাসভার লোকদের দিকে তাকাইয়া বলিলেন, আমার ভাইয়েরা, আমি আজ পর্যন্ত পরিষ্কার বিবেকে খোদার প্রতি আমার কর্তব্য পালন করিতেছি। এই কথা শুনিয়া মহা ইমাম অননীয় পৌলের নিকটে যাহারা দাঁড়াইয়া ছিল তাহাদের তাহার মুখের উপর আঘাত করিতে আদেশ করিলেন। তখন পৌল অননীয়কে বলিলেন, ভণ্ড, খোদা আপনাকেও আঘাত করিবেন। শরীয়ত মতে আমার বিচার করিবার জন্য আপনি ওইখানে বসে আছেন, কিন্তু আমাকে মারিতে আদেশ দিয়া তো আপনি নিজেই শরীয়ত ভাঙ্গিতেছেন। যাহারা পৌলের নিকটে দাঁড়াইয়াছিল তাহারা তাহাকে বলিল, তুমি খোদার মহাইমামকে অপমান করিতেছ। তখন পৌল বলিলেন, ভাইয়েরা, আমি জানিতাম না যে উনি মহাইমাম, যদি জানিতাম তাহা হইলে ওই কথা বলিতাম না, কারণ পাক কিতাবে লেখা আছে, তোমার জাতির নেতার সম্বন্ধে কোনো খারাপ কথা বলিও না। সেই মহাসভার কিছু লোক যে সদ্দকি ও অন্যেরা ফরিসি এই কথা জানিয়া পৌল মহাসভার মধ্যে জোরে বলিলেন, আমার ভাইয়েরা, আমি একজন ফরিসি ও ফরিসির সন্তান, আমার বিচার হইতেছে, কারণ আমি বিশ্বাস করি যে মৃত লোকেরা আবার জীবিত হইয়া উঠিবে। তাহার এই কথাতে ফরিসি ও সদ্দকিদের মধ্যে ঝগড়া আরম্ভ হইল, ইহাতে মহাসভার লোকেরা ভাগ হইয়া গেলেন, কারণ সদ্দকিরা বলেন মৃত লোকেরা আর জীবিত হইয়া উঠিবে না। ইহা ছাড়া তাহারা আরও বলেন যে ফেরেস্তাও নাই, কোন রুহও নাই, কিন্তু ফরিসিরা এই সমস্ত বিশ্বাস করেন। তখন ভীষণ গোলমাল শুরু হইল এবং ফরিসি দলের কয়েকজন আলেম উঠিয়া খুব জোর তর্ক বিতর্ক শুরু করিয়া দিলেন। তাহারা বলিলেন, আমরা এই লোকটির কোন দোষ দেখিতে পাইতেছি না, হয়তো কোন রুহ বা কোন ফেরেস্তা ইহার সঙ্গে কথা বলিয়াছেন। সেই ঝগড়া এমন ভীষণ হইয়া উঠিল যে প্রধান সেনাপতির ভয় হইল, তাহারা পৌলকে ছিঁড়িয়া টুকরা টুকরা করিয়া ফেলিবে। তিনি সৈন্যদের আদেশ দিলেন যেন তাহারা গিয়া লোকদের হাত হইতে পৌলকে ছাড়াইয়া আনিয়া ছাউনিতে লইয়া যায়। পরের দিন রাত্রিতে প্রভু পৌলের নিকটে দাঁড়াইয়া বলিলেন, সাহসী হও, জেরুজালেমে যেমন তুমি আমার বিষয়ে সাক্ষ্য দিয়াছ সেইভাবে রোমেও তোমাকে সাক্ষ্য দিতে হইবে। হযরত পৌলকে মারিয়া ফেলিবার ষড়যন্ত্র। পরের দিন সকালবেলায় ইহুদিরা একটা ষড়যন্ত্র করিল এবং পৌলকে খুন না করা পর্যন্ত কিছুই খাইবে না বলিয়া কসম খাইল। চল্লিশ জনেরও বেশি লোক এই কসম খাইল। তাহারা প্রধান ইমামদের ও ইহুদি বৃদ্ধ নেতাদের নিকটে গিয়া বলিল, পৌলকে খুন না করা পর্যন্ত কিছুই খাইব না বলিয়া আমরা কঠিন কসম খাইয়া আছি। এখন আপনারও মহাসভার লোকেরা এই ব্যাপারে আরো ভালো করিয়া তদন্ত করিবার অজুহাতে পৌলকে আপনাদের সামনে আনিবার জন্য প্রধান সেনাপতির নিকট খবর পাঠান। সে এখানে পৌঁছিবার আগেই আমরা তাহাকে শেষ করিয়া ফেলিবার জন্য প্রস্তুত হইয়া রহিলাম। কিন্তু পৌলের বোনের ছেলে এই ষড়যন্ত্রের কথা শুনিতে পাইয়া ছাউনিতে গেল এবং পৌলকে সেই খবর জানাইল। তখন পৌল একজন শত সেনাপতিকে ডাকিয়া বলিলেন, এই যুবককে প্রধান সেনাপতির নিকটে লইয়া যান, তাহার নিকট ইহার কিছু বলিবার আছে। তখন সেই সেনাপতি সেই যুবককে লইয়া প্রধান সেনাপতির নিকটে গিয়া বলিলেন, বন্দী পৌল আমাকে ডাকিয়া পাঠাইয়া এই যুবককে আপনার নিকটে লইয়া আসিতে বলিল, কারণ আপনার নিকট তাহার নাকি কিছু বলিবার আছে। প্রধান সেনাপতি তখন সেই যুবকের হাত ধরিয়া এক পাশে লইয়া গিয়া বলিলেন, আমাকে তুমি কি বলিতে চাও? সেই যুবক বলিল, ইহুদিরা ঠিক করিয়াছে পৌলের বিষয়ে আরো ভালো করিয়া খবর লইবার অজুহাতে তাহাকে আগামীকাল মহাসভার সামনে লইয়া যাইবার জন্য আপনাকে অনুরোধ করিবে। আপনি তাহাদের কথায় রাজি হইবেন না, কারণ চল্লিশ জনেরও বেশি লোক লুকাইয়া থাকিয়া পৌলের জন্য অপেক্ষা করিয়া আছে। পৌলকে খুন না করা পর্যন্ত এই লোকেরা কিছু খাইবে না বলিয়া কসম খাইয়াছে। তাহারা প্রস্তুত হইয়া এখন কেবল আপনার রাজি হইবার অপেক্ষায় আছে। প্রধান সেনাপতি সেই যুবককে বিদায় করিবার সময় বলিলেন, এই কথা যে তুমি আমাকে জানাইয়াছ তাহা কাহাকেও বলিও না।